exclusively on FusionBD.com.
Guasha.
Guasha.
সবাইকে স্বাগত কুয়াশা সূর্য দেবশ্রী রেডিও 89.2 FM আর সঙ্গে আছি শর্মি। আর এখন শোনার কুয়াশা এক্সফাইলস এর সত্য ঘটনা। আজকের ঘটনার নাম দ্য লাস্ট কিলার। আসুন তাহলে শুনি কুয়াশা এক্সফাইলস এর সত্য ঘটনা দ্য লাস্ট কিলার। গল্পের পর আবার ফিরে আসছি। আপনি শুনছেন এবিসি রেডিওতে কুয়াশা, আর সঙ্গে আছি শর্মি। নদীর তীরবর্তী শহর ওরিগনের পাশে লং টার্ম রিভার। মাছ ধরার জন্য এই নদীটা একদম যথাযথ, তাই আশেপাশে সব মাছ ব্যবসায়ী বা জেলেরা এখান থেকে মাছ ধরে তাদের জীবিকা নির্বাহ করে। 10 মে 1969 সাল অন্য সব দিনের মতোই জেলেরা লং টার্ম রিভারে যায় মাছ ধরতে। আর ঠিক তখনই একজন জেলে সেই নদীতে অস্বাভাবিক কিছু একটা ভেসে থাকতে দেখে। একটু কাছে গিয়ে দেখে সেটা কিছু না, বরং একটা মেয়ের লাশ। বেশ কয়েক সপ্তাহ ধরে চারজন মেয়ের নিখোঁজ সংবাদ শহরে শোনা যাচ্ছিল। শহরের প্রায় সবাই এ নিয়ে বলাবলি করছিল। আর সেদিন অর্থাৎ 1969 সালের 10ই মে নদীতে একজন জেলে যে মেয়ের লাশ পেয়েছিল, এই মেয়েটি সেই নিখোঁজ হওয়া মেয়েদেরই একজন। পুলিশ তার লাশ উদ্ধার করে মর্গে নিয়ে রাখে। তারপর খবর দেয় নিখোঁজ সেই চারজন মেয়ের পরিবারকে। তারা এসে এই লাশ শনাক্ত করে। মৃত মেয়েটির নাম লিন্ডা সেইল। ধারণা করা হয় তাকে নাকি পোর্টল্যান্ডের পরিত্যক্ত একটা শপিং এরিয়া থেকে অপহরণ করা হয়েছিল। মেডিকেল রিপোর্টে দেখা যায় তাকে শ্বাসরোধ করে মারা হয় এবং তার পরপরই লাশ নদীতে ফেলে দেওয়া হয়। লাশ নদীতে ফেলার আগে সেটা বাধা হয়েছিল একটা গাড়ির ভাঙা ইঞ্জিনের সঙ্গে, যেন লাশ সহজে ভেসে না ওঠে। পুলিশ লাশ উদ্ধার করার পর সেই নদীতে আরো তল্লাশি চালায়। ঠিক 2 দিন পরেই সেই নদী থেকে আরেকটা লাশ পাওয়া যায়। ১৯৩১ সালের ৩১শে জানুয়ারি সাউথ ডেকোটার একটি শহর ওয়েস্টারে তার জন্ম। তার বাবা ছিলেন একজন কৃষক। জন্মের প্রায় 2 বছর পর তার বাবার আর্থিক অবস্থার অবনতি দেখা দেয়। আর তখনই তার বাবা তাদের পুরো পরিবারকে নিয়ে ওয়েবস্টার থেকে পোর্টল্যান্ডের ওরেগনে চলে আসে ভালো কোনো চাকরির কিংবা ব্যবসার আসে। কিন্তু তার বাবা যেন কোনো শহরেই কোনো চাকরিতে ঠিক সুবিধা করতে পারছিল না, তাই এক শহর থেকে অন্য শহরে, আবার কখনো কখনো গ্রামে, বারবার এভাবে থাকার জায়গা বদল হতে থাকে তাদের। অস্থিতিশীলতায় চলতে থাকে তাদের জীবন, আর এর ফলে জেরির পড়ালেখাও ভালোভাবে হতো না। বারবার জায়গা বদল হওয়াতে তাকে বারবার স্কুল বদলাতে হতো। তাই ছোটবেলায় তার কোনো বন্ধুও ছিল না। অন্যদিকে তার মা এলিয়েন তার বড় ছেলে ল্যারিকেই বেশি ভালোবাসত। সব কিছুতে সে শুধু তার বড় ছেলের ব্যাপারে বেশি যত্নশীল ছিল। ছোট ছেলে জেরির দিকে যেন তার খেয়ালই থাকতো না। আর তার বাবা তো সারাদিন ব্যস্ত থাকতো চাকরি নিয়ে, তাই বলতে গেলে একাকিত্বে কাটে তার শৈশব। আসলে জেরির মায়ের খুব ইচ্ছা ছিল তার দ্বিতীয় সন্তানটি হবে একটি মেয়ে, কিন্তু সব আশা নিরাশ করে দিয়ে তার দ্বিতীয় সন্তানটিও হলো ছেলে। এই নিয়ে তার মনে এক ধরনের ক্ষোভ ছিল, যার প্রভাব পড়তো জেরির উপরে। ছোটখাটো একটা কিছু হলেই জেরির উপর শারীরিক নির্যাতন চালাতো, খুব নির্মম ভাবে পেটাতো তাকে। জেরির বয়স যখন 5 বছর, তখন একদিন বাইরে খেলতে খেলতে সে ময়লা ফেলার একটা জায়গায় চলে যায়। সেখানে সে অন্য সব ময়লার সাথে দেখতে পায় মেয়েদের একজোড়া লেদারের হিল জুতা, যেটা তার খুব পছন্দ হয়। সে সেটা সেখান থেকে তুলে নেয়, তারপর একটু পরিষ্কার করে পায়ে দিয়ে বাসায় চলে আসে। পুরো বাসায় ঘুরে বেড়াতে থাকে সেই জুতো জোড়া পায়ে দিয়ে। কিছুক্ষণ পর তার মা এটা লক্ষ্য করে। কোনো এক কারণে বিষয়টা তার পছন্দ হয় না। সে জেরিকে ধমক দিয়ে জুতো খুলতে বলে আর তাকে প্রতিজ্ঞা করায় যে সে যেন আর কখনো এই জুতো না পরে। এক্ষুনি তাকে ময়লা ডাস্টবিনে গিয়ে জুতো ফেলে দিয়ে আসতে হবে। বাচ্চা মানুষ জেরি এর কারণ কিছুই বুঝতে পারে না। মাকে ছোটবেলায় ঠিকই খুব ভয় পেত সে। মায়ের প্রতি ছিল তার প্রচণ্ড ঘৃণা, তাই সে এক প্রকার জেদ করেই জুতোগুলো আর ফেলে দেয়, বরং লুকিয়ে রাখে। কিন্তু সেটা সে লুকিয়ে রাখতে পারে না তার মায়ের কাছ থেকে। একদিন ঘর পরিষ্কার করার সময় তার মা জুতোটা দেখে ফেলে। জেরি তার কথা না শুনে জুতো জোড়া রেখে দিয়েছে দেখে সে আরো বেশি ক্ষুব্ধ হয়ে যায়। জেরিকে ডেকে নিয়ে যায় তাদের বাসার সামনে খোলা জায়গায়। তারপর তাকে সেখানে দাঁড় করিয়ে রেখে তার সামনে সেই জুতো জোড়া আগুনে পুড়িয়ে ফেলে তার মা। এই ঘটনা তার মনে খুব বাজে ভাবে প্রভাব ফেলে। 1955 সালে মানে জেরির বয়স যখন 16 বছর, তখন থেকে পাশের বাড়িতে একটি নতুন পরিবার এসে ওঠে। সেখানে সে তার সমবয়সী এক মেয়েকে দেখতে পায়। মেয়েটা দেখতে ভারী সুন্দর, তার ভালো লেগে যায় মেয়েটাকে। তাকে নিয়ে এক ধরনের ফ্যান্টাসি শুরু হয় জেরির। তারপর থেকে সে লুকিয়ে লুকিয়ে সে মেয়েটিকে দেখত। যখন আশেপাশে কেউ থাকতো না, তখন সে পাশের বাড়ির ছাদে গিয়ে সে মেয়ের জামা কাপড় চুরি করত। এরকম কাজ সে প্রায় করতে থাকে। সে মেয়েটি তার জামা চুরির কমপ্লেন করে পুলিশের কাছে। একদিন ভর দুপুরে জেরি সে মেয়েটিকে ডেকে নিয়ে বলে সে জানে ও জামাকে চুরি করেছে। এটা বলে গল্প করার ছলে সে মেয়েটিকে তার বাসায় নিয়ে যায়। সেদিন আবার তার বাসায় কেউ ছিল না। মেয়েটিকে তার রুমে বসিয়ে সে অন্য রুমে গিয়ে মুখে কালো মাস্ক পরার হাতে একটা ছুরি নিয়ে সে তার ঘরে ঢুকে। মেয়েটি তাকে চিনতে পারে না মাস্ক পরে থাকার কারণে। সে ছুরি দিয়ে মেয়েটিকে ভয় দেখায়। তারপর মেয়েটিকে বলে তার সামনে নগ্ন হতে। মেয়েটি কান্না শুরু করে দেয়। সে ছুরি দেখে আরো ভয় দেখায় তাকে। তারপর মেয়েটি নগ্ন হলে সে ক্যামেরায় মেয়েটির বেশ কিছু ছবি তুলে ঘর থেকে বেরিয়ে যায়। পরে সে মাস্ক খুলে আবার ঘরে ঢুকে মেয়েটিকে বলে অপরিচিত একজন এসে তাকে আটকে রেখেছিল। মাস্ক পরা ছেলেটা আসলে সে ছিল না। মেয়েটিও সেটা বিশ্বাস করে নেয় এবং আর কাউকে এই ব্যাপারে সে কিছু বলে না। কিন্তু এটা জেনে সাহস আরো বেড়ে যায়। তার কয়েক মাস পর সে একটা মেয়েকে তার গাড়িতে লিফট দেয়। মাঝ রাস্তায় সে গাড়ি থামিয়ে মেয়েটিকে তার জামা খুলতে বলে। মেয়েটিকে কিছুতেই রাজি হয় না। জেরির সাথে রাগারাগি করে সে গাড়ি থেকে নেমে গেলে জেরিও তার পেছন পেছন গিয়ে তাকে মারতে শুরু করে। এলো পাথারে চর আর ঘুষি মারতে থাকে সে। ঠিক তখনই সে রাস্তা দিয়ে আর একটা গাড়ি যাচ্ছিল। গাড়ির চালক এই দৃশ্য দেখে পুলিশকে ফোন দেয়। সঙ্গে সঙ্গে পুলিশ এসে অ্যারেস্ট করে নিয়ে যায় জেরিকে। পুলিশের জিজ্ঞাসাবাদে সে সব স্বীকার করে নেয়। এরপর পুলিশ তার বাসায় তল্লাশি চালিয়ে আগে সে জুতো জোড়া, মেয়েদের জামা, ক্যামেরায় পাশের বাড়ির মেয়ের নগ্ন ছবি সব খুঁজে পায়। পরবর্তীতে এসব বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ বা নিছক কৌতূহল বলে পুলিশ এটা নিয়ে আর তেমন মাথা ঘামায় না। এরপর 1959 সাল, জেরির বয়স তখন 20 বছর। পড়ালেখা শেষ করে সে আর্মি জয়েন করে। কিন্তু প্রায় 3 বছর আর্মিতে থাকার পর তাকে সেখান থেকে বের করে দেয়। এরপর সে আবার ওরেগানে ফিরে এসে তার মায়ের সাথে থাকতে শুরু করে। কিন্তু তার মা এই নিয়ে খুব খুশি ছিলেন না। নিজের ঘরে থাকতে না দিয়ে তার মা তাকে বাড়ির পেছনে গ্যারেজে থাকতে বলে। আর্মি থেকে বহিষ্কার হওয়ার পর মায়ের এরকম আচরণে জেরি মানসিকভাবে আরো ভেঙে পড়ে। একদিন দুপুরবেলা রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় একটা মেয়েকে দেখে তার খুব ভালো লেগে যায়। সে মেয়েটার পিছু নেয়। মেয়েটা হেঁটে হেঁটে মোটামুটি একটা নির্জন রাস্তা যাওয়ার পর সে পেছন থেকে মেয়েটির গলা চেপে ধরে। একসময় মেয়েটি জ্ঞান হারালে সে মেয়েটার জুতো নিয়ে পালিয়ে যায়। ছোটবেলায় মেয়েদের জুতোর বিষয়ে মায়ের কড়া নিষেধাজ্ঞা যেন তার মনে এক ধরনের অদ্ভুত আকর্ষণ সৃষ্টি করে দিয়েছিল। কিছুদিন পর সে সেখানকার একটি রেডিও স্টেশনে ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতে শুরু করে। একদিন সে রেডিও স্টেশনের এক বন্ধু 17 বছর বয়সী র্যালফির সাথে তার ব্লাইন্ড ডেট ঠিক করে দেয়। এটা যেন জেরির জীবনের প্রথম ভালো কিছু ঘটার মতো। র্যালফি আর জেরির দেখা হয়। তাদের দুজনেরই দুজনকে ভালো লেগে যায়। শুরু হয় তাদের সম্পর্ক। সব মিলিয়ে তাদের ভালোই দিন কাটতে থাকে। জেরির প্রেমিকা অন্তঃসত্ত্বা হলে তার বাবা মা দুজনের বিয়ে দিয়ে দেয়। এই বিয়েতে তাদের কোনো অমত ছিল না। তারপর 1962 সালের বসন্তে তাদের বিয়ে হয়। র্যালফি আর জেরির সংসারটা ভালোভাবেই চলতে থাকে, সবকিছু স্বাভাবিক। কিন্তু তাদের বাড়ির নিচতলায় বা বেসমেন্টে যাওয়ার কড়া নিষেধ ছিল র্যালফি আর তাদের সন্তানের। জেরির আদেশ কিছুতেই যেন কেউ সেখানে না যায়, সেটা তার ওয়ার্ক স্টেশন। সন্তান আর সংসার নিয়ে ব্যস্ত থাকা র্যালফি এটা নিয়ে কখনো দ্বিতীয় কোনো প্রশ্ন তোলেনি। কিছু বছর পরই তাদের ঘরে র্যালফি আর জেরির দ্বিতীয় সন্তান জন্ম নেয়। সে ঘরটা আসলে ছিল জেরির এক্সট্রে রুম। সেখানে সে অন্য মেয়েটির ছবি প্রিন্ট করত। একদিন অফিস থেকে বাসায় ফেরার পথে বাসে একটি সুন্দরী তরুণীকে দেখতে পেল জেরি। তার খুব ভালো লেগে গেল মেয়েটিকে। মেয়েটি বাস থেকে নেমে গেলে সেও নেমে যায়। মেয়েটির পেছন পেছন সে তার বাড়ি পর্যন্ত যায়। বাড়ির বাইরে দাঁড়িয়ে সে মেয়েটির ঘুমিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে। বাড়ির সব বাতি নিভিয়ে ঘুমিয়ে গেলে সে জানালা দিয়ে বাড়ির ভেতরে ঢুকে সে মেয়েটির জামা চুরি করতে থাকে। সবকি মেয়েটি ঘুম থেকে উঠে গেলে সে বিছানায় গিয়ে মেয়েটির সাথে হস্তাধস্তি করে। এক পর্যায়ে সে মেয়েটিকে ধর্ষণ করে পালিয়ে যায়। এদিকে জেরির ফ্যান্টাসি দিন দিন আরো বাড়তে থাকে, কিন্তু তার এইসব অদ্ভুত ফ্যান্টাসিতে তার স্ত্রী লাফি কোনো সাড়া দেয় না, কারণ জেরি ছিল সংসারের প্রতি খামখেয়ালি। তাই তার দুই সন্তানকে লাফির একাই সামলাতে হতো। জেরি তাদের বাড়ির নিচতলায় মানে তার ওয়ার্ক স্টেশনে নিজেই মেয়েদের জামা আর একজোড়া হিল জুতা পরে নিজের ছবি তুলত, একেবারে ক্রস ড্রেসিং এ যেন তার এক অদ্ভুত ধরনের অবসেশন। 1968 সালের 26 জানুয়ারিতে 19 বছর বয়সী লিন্ডা ক্লসন বাড়ি বাড়ি গিয়ে এনসাইক্লোপিডিয়া বিক্রি করছিল। তখন তার দেখা হয় জেরির সাথে। জেরি তাকে বলে যে সে এনসাইক্লোপিডিয়া কিনতে আগ্রহী। এটা বলে সে লিন্ডাকে তার রুমে নিয়ে যায়। লিন্ডা তার রুমে ঢোকা মাত্রই সে বড় ব্যাগ দিয়ে তার মাথায় আঘাত করে অজ্ঞান করে ফেলে। ফ্রিকে কিছু টাকা দিয়ে সে বাচ্চাদের নিয়ে বাইরে থেকে ঘুরে আসার জন্য। তারপর সে তার রুমে ফিরে আসে, এসে দেখে লিন্ডার মৃতদেহ পড়ে আছে মেঝেতে। সে সেই অবস্থাতে ধর্ষণ করে তাকে। তবে ধর্ষণের আগে সে তাকে তার পছন্দের কিছু জামা পরিয়ে নেয় আর তার সাথেই সে একজোড়া হিল জুতো, সেই সাথে কিছু ছবিও তুলে নেয়। আর সব শেষে সে লিন্ডার দুই পা কেটে রেখে দেয় তার রুমের ফ্রিজের ভেতরে। রাতের বেলা মৃতদেহ তার গাড়িতে করে নিয়ে যায় একটা নদীর পাশে। তারপর মৃতদেহের সাথে তার কাছে থাকা নষ্ট গাড়ির ভাঙা ইঞ্জিন বেঁধে পানিতে ফেলে দেয়। তার পরদিন লিন্ডার পরিবার ওরেগন স্টেট পুলিশ স্টেশনে তার নিখোঁজ হবার রিপোর্ট করে। 1968 সালের 26 নভেম্বর যে গাড়ি চালিয়ে অফিস থেকে বাসা যাওয়ার পথে জ্যাং উইকের গাড়ির সাথে তার গাড়ি ধাক্কা লাগে। তারা দুজনের গাড়ি থেকে নেমে আসে। জেরি দেখতে পায় তার সামনে সুন্দর একটা মেয়ে দাঁড়িয়ে। জেরি বলে সে তার গাড়ি যতটুকু নষ্ট করেছে তা ঠিক করে দেবে, কিন্তু এর জন্য কিছু যন্ত্রপাতি লাগবে যা তার বাসায় আছে, সেখান থেকে তাকে নিয়ে আসতে হবে। তাই জ্যাং উইকনি ও জেরির সাথে গাড়িতে উঠে যন্ত্রপাতিগুলি নিয়ে আসার জন্য। জেরি তার বাড়ির সামনে গিয়ে গাড়ি থামিয়ে বাড়ির ভেতরে চলে যায়। কিছুক্ষণ পর আবার ফিরে এসে গাড়ির পেছনের সিটে জ্যাং উইকের পাশে গিয়ে বসে। তারপর সে তার সাথে ধস্তাধস্তি করে এক পর্যায়ে তাকে শ্বাসরোধ করে মেরে ফেলে। তারপর সে লাশ নিয়ে যায় বাড়ির নিচতলায় তার রুমে। আগের বারের মতো এবারও একইভাবে ধর্ষণ করে তাকে। শুধু তাই না, জেরি সে মৃতদেহ হুঁকে করে তার রুমে ঝুলিয়ে রাখে। টানা 5 দিন সেই লাশ তার রুমে থাকে এবং সে প্রতিদিনই একবার করে হলেও ধর্ষণ করত সেই মৃতদেহকে। জ্যাং উইকের মৃতদেহকে সেভাবেই ঝুলিয়ে রেখে সে তার স্ত্রী আর সন্তানদের নিয়ে একদিনের জন্য বাইরে চলে যায় ঘুরতে। এর মাঝে এক পুলিশ অফিসার তার গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে জেরির বাড়ির সাথে ধাক্কা লাগায়। এতে জেরির রুমের দেয়ালে ফাটল ধরে। তারপর সেখানে পুলিশ গেলেও কেউ বাড়ির ভেতরে ঢুকেনি বা বাইরে থেকে জ্যাং উইকের ঝুলন্ত মৃতদেহ দেখতে পায়নি। অ্যাক্সিডেন্টের খবর পেয়ে জেরি ও তার পরিবার বাসায় চলে আসে দ্রুত, আর এসে জেরি সেই মৃতদেহ বস্তায় ভরে পানিতে ফেলে দেয়। 1969 সালের 27 মার্চ সে একটা ডিপার্টমেন্ট স্টোরে পার্কিং গ্রাউন্ডে একটি সুন্দরী মেয়েকে দেখতে পায়। তার পরবর্তী শিকার ক্যারেন। ক্যারেন তার মার সাথে লাঞ্চ করবে বলে বের হয়েছিল সেদিন। রাস্তার এক পাশে দাঁড়িয়ে তার মায়ের জন্য অপেক্ষা করছিল সে। ঠিক তখনই জেরি তার হাতে থাকা একটা খেলনা পিস্তল দিয়ে ভয় দেখিয়ে ক্যারেনকে তার গাড়িতে তুলে নিয়ে যায় তার বাড়িতে। সেখানে গিয়ে তাকে শ্বাসরোধ করে মারে, কিন্তু মারার আগে তার সংগ্রহে থাকা মেয়েদের জামার হিল জুতো সে ক্যারেনকে পরিয়ে বেশ কিছু ছবি তুলে নেয়। আর মেরে ফেলার পর আবারও সে একইভাবে একাধিকবার ধর্ষণ। শুধু তাই না, এর চেয়েও জঘন্য একটা কাজ করে সে। এসবের একটা ট্রফি হিসেবে সে ক্যারেনের একটু ব্রেস্ট কেটে রেখে দেয় আর ভোরের আলো ফুটবার আগে লাশ ফেলে দিয়ে আসে নদীতে। 21 এপ্রিল অর্থাৎ সর্বশেষ খুনের প্রায় 1 মাস পর আবার সে একই পার্কিং গ্রাউন্ডে জেরি অধীর আগ্রহে অপেক্ষা করছে তার পরবর্তী শিকারের জন্য। জায়গাটা খুব নির্জন হওয়াতে এটাই তার জন্য উপযুক্ত বলে মনে করে সে। কিছুক্ষণের মধ্যে একজন সুন্দরী তরুণীকে দেখতে পায় সে। গাড়িতে উঠে মেয়েটি চলে যেতে থাকে। জেরিও তার গাড়ি নিয়ে মেয়েটিকে ফলো করতে থাকে। মেয়েটি তার বাসায় পৌঁছে সিঁড়ি উপরে উঠছিল। ঠিক সেই সময় জেরি ঝাঁপিয়ে পড়ে তার উপর। ভারী ইট বা পাথর দিয়ে তার মাথায় খুব জোরে আঘাত করে। মেয়েটি অজ্ঞান হয়ে যায়। আরেকবার মাথায় আঘাত করতে দেবে আর ঠিক সেই সময় সে অন্য কারো পায়ের আওয়াজ শুনতে পায়। মেয়েটিকে সেখানে দেখে সবার নজর ফাঁকি দিয়ে জেরি পালিয়ে যায় আর এদিকে প্রাণে বেঁচে যায় মেয়েটি। স্কুল পড়ুয়া 12 বছর বয়সী গ্লোরিয়া স্মিথ মেয়েটি স্কুল থেকে ফেরার পথে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। যেন ঠিক তখনই মেয়েটিকে তার হাতে থাকা নকল পিস্তল দিয়ে মুখ চেপে ধরে রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছিল তার গাড়ির দিকে। আর ঠিক তখনই গ্লোরিয়ার এক পরিচিত আন্টি তাদের দেখে ফেলে আর চিৎকার শুরু করে। জেরি মেয়েটিকে সেখানে ছেড়ে দিয়ে পালিয়ে যায়। পরপর দুইটা সে তার হাত ছাড়া হয়ে যায় জেরি। সে বুঝতে পারে শুধু নকল পিস্তল দিয়ে আর হবে না, এবার অন্য কিছু লাগবে। তাই সে এবার একটা নকল পুলিশ ব্যাজ কেনে। জেরি হন্যে হয়ে খুঁজছে একটা শিকার, যে করেই হোক তাকে পেতেই হবে। পোর্টল্যান্ডের লয় সেন্টার মলে সে 22 বছর বয়সী লিন্ডা সেলকে দেখতে পায় একটা দোকান থেকে কিছু জিনিস চুরি করে বের হয়েছে। সে তার কাছে গিয়ে নগর পুলিশের ব্যাগ দেখিয়ে বলে সে সেখানকার সিকিউরিটি অফিসার, চুরি অপরাধে তাকে তার সাথে পুলিশ স্টেশনে যেতে হবে। লিন্ডা জেরির কথা বিশ্বাস করে তার গাড়িতে উঠে পড়ে, কিন্তু সেই গাড়ি তাকে পুলিশ স্টেশনে না নিয়ে নিয়ে যায় জেরি গ্যারেজে। লিন্ডাকে সে জোর করে তার রুমে নিয়ে যায়, সেখানে তাকে বেঁধে দগ্ধ করে তার বেশ কিছু ছবি তোলে, এরপর ধর্ষণ আর তারপর শ্বাসরোধ করে মেরে ফেলে তাকে। আবার সে একইভাবে তার কাছে থাকা নষ্ট গাড়ির ভাঙা ইঞ্জিনের সাথে লাশ বেঁধে নদীর পানিতে ফেলে দেয়। এদিকে 1968 সালের জানুয়ারি থেকে শুরু করে 1969 সালের এপ্রিল পর্যন্ত সে 4 জন মেয়ে নিখোঁজ হয়। পুলিশ এ নিয়ে বেশ চিন্তিত ছিল, এভাবে নিখোঁজ হওয়ার কোনো উত্তরই খুঁজে পাচ্ছিল না তারা। তারা এটাও নিশ্চিত করতে পারছিল না যে এই 4 জন নিখোঁজ মেয়ে কি জীবিত আছে নাকি মৃত। তবে 1969 সালের 10ই মে বদলে দেয় সবকিছু। 10ই মে 1969 সাল, অন্য সব দিনের মতোই জেলেরা লং টম রিভারে মাছ ধরতে গিয়ে দেখে সেখানে ভাসছে একটা মেয়ের লাশ। আবার 2 দিন পর পাওয়া যায় আরেকটি লাশ। লাশ পরে খবর ছড়িয়ে পড়ে পুরো শহরে। অন্যদিকে জেরি একদম নিশ্চিন্ত ছিল যে লাশ থেকে পাওয়া কোনো কিছুই তাকে পুলিশের কাছে সন্দেহজনক করে তুলবে না। লাশ যেভাবে দড়ি দিয়ে বাঁধা ছিল সেটা সাধারণ মানুষের বাঁধনের মতন না, সাধারণত ইলেকট্রিশিয়ানরা তারে এভাবে বাঁধন দিয়ে থাকে। ব্যাপারটা পুলিশদের নজরে আসে। পুলিশদের সন্দেহভাজন তালিকায় চলে আসে যে খুনি একজন ইলেকট্রিশিয়ান হওয়ার সম্ভাবনা বেশি। অন্যদিকে পুলিশ সেই এলাকার সব মেয়েদের জিজ্ঞাসাবাদ করে যে তাদের কেউ হামলা বা অপহরণ ধরনের অস্বাভাবিক কিছু দেখেছে কিনা। এর মধ্যে একজন মেয়ে পুলিশকে জানায় যে বেশ কয়েক মাস আগে একটা লোক তাকে ডেকে বলেছিল যে সে শহরে নতুন এসেছে, তার একজন রুমমেট লাগবে, তাই সে যদি চায় তাহলে তাকে তার বাড়ি নিয়ে গিয়ে রুম দেখাবে। ঘটনাটা মেয়েটির কাছে খুব সন্দেহজনক মনে হয়েছিল, কারণ রাস্তায় দাঁড়িয়ে কেউ এভাবে রুমমেট খোঁজে না, তাই সে মানা করে দেয়। মেয়েটির কাছ থেকে ঘটনা শোনার পর পুলিশ জেরম হেনরি জেরির উপর ব্যাকগ্রাউন্ড চেক চালায়। সেখান থেকে তারা জানতে পারে যে জেরি তার টিনেজে 2টা মেয়ের উপর হামলা করেছিল। এটা জানার পর পুলিশের সন্দেহ শুরু হয়। তারা জেরির বাসায় যায় জিজ্ঞাসাবাদ করার জন্য। সেখানে গিয়ে জেরির রুমে তারা একই দড়ি দেখতে পায় যেটা দিয়ে সেই লাশগুলো বাঁধা ছিল। পুলিশের সন্দেহ আরো বাড়তে থাকে। পুলিশ তাকে জিজ্ঞাসা করলে সে পুলিশদের সেই দড়ি থেকে কিছু অংশ নিজে কেটে দিয়ে দেয় পরীক্ষা করার জন্য। অন্যদিকে পুলিশ চলে যাওয়ার পর জেরির সাথে সাথে একজন উকিলের সাথে কথা বলে। সে তাকে বলে যে এই ঘটনায় তার কোনো হস্তক্ষেপ নেই। পুলিশ জেরির গাড়ি সার্চ করে ওয়ারেন্ট নিয়ে আবার আসে তার পাশে, কিন্তু তারা গিয়ে দেখে তার গাড়ি পুরোটাই ভেজা। গাড়িতে কি হয়েছে জিজ্ঞাসা করলে জেরি বলে তার ছেলে গাড়ির জানালা খোলা রেখেছিল, তাই গাড়ি ধুলো বাড়িতে ভরে গিয়েছিল, এই জন্য তাকে গাড়ি ওয়াশ করে আনতে হয়েছে। সেদিনের মতো পুলিশ চলে যায়। 1969 সালের 30 মেতে পুলিশ জেরি আর তার স্ত্রীকে কানাডার বর্ডার পার করতে দেখে। পুলিশের বুঝতে আর কিছু বাকি থাকে না যে তারা পালাবার চেষ্টায় আছে। পুলিশ তাদের ফলো করতে থাকে। বর্ডার থেকে 120 মাইল পার হবার পর গাড়ি থামিয়ে ফেলে। পুলিশ গাড়ির দিকে এগিয়ে যায় তাদের আটক করার জন্য। গিয়ে দেখে জেরি পেছনের সিটে কম্বল মুড়ি দিয়ে লুকিয়ে আছে। পুলিশ তাদের দুজনকে আটক করে নিয়ে যায় পুলিশ স্টেশনে। সেখানে নিয়ে যাওয়ার পর জেরি তার উকিলকে ফোন দিয়ে আসতে বলে। উকিল ড্রেক পুলিশ স্টেশনে আসতে জেরি তার কাছে একে একে সব খুনের দায় স্বীকার করে নেয়। তাকে সব ঘটনা খুলে বলে, কখন কোথায় কিভাবে কেন সে এই খুনগুলো করেছে সব বলে তাকে। বলার সময় তার ভেতরে কোনো অনুশোচনা বোধ কাজ করছিল না, বরং সে বলছিল এসব করে নাকি তার অনেক ভালো লাগতো, মনে হতো তার মায়ের উপর প্রতিশোধ নেওয়া হচ্ছে। কোর্টে সব স্বীকারোক্তি শোনার পর তার মানসিক অসুস্থতা বিবেচনা করে তাকে মৃত্যুদণ্ডের বদলে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। অবশেষে জেরির মতো এক পশু আটকা পড়ে আইনের খাঁচায়। মানসিক রোগী হোক বা কোন সাধারণ মানুষ, এরকম ঘটনা কারোই কাম্য না।
আশা।
এতক্ষণ ধরে শুনলেন কুয়াশা এক্সপ্রাইস। আজকে কুয়াশা এক্সপ্রাইসে যে সত্যি ঘটনাটি শুনলেন তার নাম ছিল দ্য লাস্ট। আর এখন সময় হয়ে গেছে আজকে আমাদের কুয়াশার মূল কাহিনীতে যাওয়ার। আজকের গল্প লিখেছেন আপনাদের জন্য নাদিয়া ইসলাম মিত্র। আসুন তাহলে গল্প শুরু করি। গল্পের প্রথম পর্ব এখন শুনবো। গল্পের প্রথম পর্ব শেষ হওয়ার পর আমি আবারও ফিরে আসছি আপনাদের কাছে। সে পর্যন্ত সাথেই থাকবেন, শারমিন আছি আপনার সাথে, আর আপনি শুনছেন কুয়াশা এবিসি রেডিওতে। লাবিক ঢাকা মেডিকেল কলেজের ফাইনাল ইয়ারে পড়ে। মে মাসের লম্বা ছুটিতে ফাইনাল পরীক্ষার আগে মাথাকে একটু ঠান্ডা করার জন্য একটা ছোট্ট একটা অ্যাডভেঞ্চার প্ল্যান তার মাথায় ঘুরছিল। ও নানাবাড়ি টাঙ্গাইল শহর থেকে বেশ ভেতরে, যেমন তাকে বেশ কিছু পুরনো জমিদার বাড়ি পড়ে এলাকায়। বুঝে পাচ্ছে যে মাঝভাগে সেখান থেকে নাকি নারী কণ্ঠে গান আর ঝমঝম গহনার শব্দ পাওয়া যায়। গত শীতের ছুটিতে বড় মামার কাছে শুনেছিল ঘটনাটা। খুব ইচ্ছে ছিল নিজে গিয়ে ব্যাপারটা দেখার। ভাবলো নাইট ভিশনে অ্যাকশনে ক্যামেরা দিয়ে ভিডিও করে যদি ফেসবুকে দিয়ে দেওয়া যায় তাহলে রাতারাতি 300-400 ফলোয়ার বেড়ে যাবে। সেবার মা বাবার সাথে থেকে সব প্ল্যান ঘটতে যায়, কিন্তু এবার কাউকে কিছু না বলি সে যাবে, আর যেই ভাবা সেই খাবে। পরদিন ভোরে বাইক নিয়ে রওনা দিল টাঙ্গাইল হেমনগর রাজবাড়ির উদ্দেশ্যে।
হাইওয়েগুলোতে এত ট্রাফিক, পৌঁছানোর কথা সকাল 11টায়, এখন দুপুর 2টা বাজতে চললো, আর ঘন্টা খানেকের পথ। এই তো একটা চায়ের দম দেখা যায়। এই যে চাচা শুনছেন, হেমনগর রাজবাড়ির রাস্তাটা কি ডানে মোড় নিয়ে নাকি বাম দিকে সোজা?
আপনি কি ঢাকা থেকে আইছেন বাবা?
জি।
তা ওইখানে যাবেন কি বিষয়ে?
আমার নানা বাড়ি আশীনগর যাওয়ার পথে ওটা পড়ে। আমি শখের ফটোগ্রাফার, যেতে যেতে একটু ছবি তুলবো ভাবছি।
শহরে থাকেন তো, আপনার শখ গুলান বড়ই অদ্ভুত।
আচ্ছা চাচা, একটা দুধ চা আর 2টা বিস্কুট দিন তো।
দিতাছি বাবা। এই যে বাবাজি, কিছু মনে না করলে একটা কথা কইতাম, আমার বাড়িও হেমনগরে, আর 2 ঘন্টা পর আমিও রওনা হবো। আপনার জন্য এটা একা খুঁজে বাইট করা বেশ কঠিন হইব, আপনি আমার সাথে চলেন। আর দুপুরে খাওয়ানোর সময় আমার মাইয়া যা দিছে তা দিয়ে দুজনের খুব ভালো করে এই পেট ভরে যাইব।
আরে কি বলেন চাচা, আপনার খাবার আমি খাবো, থাক না।
না না না, এই বর দুপুরে কই যাইবেন, আর কাছের হোটেলটাতে যাইতেও তো ঘন্টা খানেক সময় লাগবো, আর চাইলে বরং আমার সাথে খেয়ে নেন, খুশি হব বাবা।
আচ্ছা ঠিক আছে, আপনি এত করে যখন বলছেন ঠিক আছে। আপনার মেয়ে তো দারুণ রান্না করে, খুব ভালো হয়েছে রান্না।
মা ওরা মেয়ে আমার একাই বড় করছি, আমি সারা দুনিয়াতে কেউ নাই। বাড়ি থেকে কলেজটা দূর বললা, ফার্স্ট ইয়ারে পড়ার পড়াইতে পারি নাই। বই পড়তে ভালোবাসে খুব, পড়াই সুন্দর গান করে, বাইরের লোকজনের লগে খুব একটা মিশে দিছে না।
আপনারা দুজন একা থাকেন?
হেমনগর রাজবাড়ির ভেতর আমরা থাকি, দেখাশোনার কাজ করি আর কি। একজন মালি আর মাসিমা আহে সপ্তাহে 2 বার, ওই বাগান ছাটাছাটি মালি করে দিয়ে যায়, আর ওই মাসিমা এসা ঘরটা ঝাড়পোছ দিয়ে চলে যায়। এই বিরাট বাড়ির মালিকরা দেশের বাইরে থাকেন, তাদের এক আত্মীয় ঢাকা থেকে বছরে 1-2 বার আসেন বাড়ির দেখে যায়, প্রতি মাসে কিছু খরচ টরচ দিয়ে যায় আমার আর কি।
বাহ ভালোই হলো, আমি তো ওখানে একা থাকবো বলেই ভেবেছিলাম। আমারই কপাল, বলুন কিছু যদি মনে না করেন, আপনাদের ওখানে কি একটা রাত আমি
আসি আর কইতে হইব না, ছবি তোলার কথাতেই বুঝছি আপনি ওখানে একটু বেশি সময় থাকবার লেগে আইছেন। আর এই বাড়ি নিয়ে তো অনেক গুজব আছে, তাই কৌতূহলটাও মানুষের কম না, ওইটাও একটু বেশি।
ইয়ে মানে আমি আসলে সেই জন্য কিন্তু আসিনি, আমি ছবি তুলতেই এসেছি।
আচ্ছা আচ্ছা বাদ দেন, খাইয়া লন, বিশ্রাম কইতে রওনা দিব অনেক, আজকে রাতে আপনি আমার অতিথি।
লাবিক যখন মহেন্দ্র পালের সাথে হেমনগর রাজবাড়িতে পৌঁছলো, সূর্য তখন অস্ত যাচ্ছে। সূর্যাস্তের কমলা আভায় লাল পিঁচের কাগজ ঐতিহাসিক জমিদার বাড়িটাকে জীবন্ত কোনো পেইন্টিং এর মতো মনে হচ্ছিল। মনে হচ্ছিল শত বছর আগের কোনো রহস্য চাপা পড়ে আছে এই লাল ইটের সূর্যের নিচে। কি যেন বলতে চায় বাড়িটা। সদর দরজা খুলতেই একটা তুলসী গাছ বাড়ির আঙিনার এক পাশের উঠোনে জ্বলছে সন্ধ্যা প্রদীপ। তার সামনে প্রণাম করে দাঁড়িয়ে আছে এক পেড়ে শাড়িতে লম্বা ঘন চুলের অদ্ভুত সুন্দর একটা মেয়ে। মেয়েটাকে দেখে মনে হলো গত সরস্বতী পুজোয় কলেজের মণ্ডপে দেবীর যে মূর্তিটি দেখেছিল এ যেন তারই প্রতিচ্ছবি। বয়স 17-18 হবে। কোনো মানুষ এমন ঘোর লাগা সৌন্দর্যের অধিকারী হতে পারে তা লাবিব আগে কখনো ভাবিনি। একদম প্রথম দেখাতেই ভালো লেগে যাবার মতো। সে মনে মনে ভাবে প্রেমে পড়ার অনুভূতি বুঝি এমনই হয়।
মা মানুষী, শেষ হইল তোর পূজা মানুষী?
বাবা, আজ বেশ তাড়াতাড়ি এলে যে, রোদ যে সন্ধ্যা হয়ে যায়।
আরে মা, আজ যে সাথে অতিথি আছে তাই ক্লাগি বাইরিল, টাকাতে খাইছে, আজ রাইতে এই বাড়িতেই থাকবো।
হাই, এই ভর সন্ধ্যাবেলা এসে বোধ হয় আপনাদের বেশ বিপদের মধ্যে ফেলে দিলাম। আচ্ছা শুনুন, আপনার রান্না কিন্তু অসাধারণ, আমি তো খেয়ে রীতিমতো মুগ্ধ।
তাই বুঝি, অতটুকু খাবারে হলো বুঝি আপনাদের দুজনে। বাবা, ওনাকে উপরতলার ঘরটায় নিয়ে যাও, আমি গরম পানি আর তোয়ালে নিয়ে আসছি।
না না, এত ব্যস্ত হবেন না, আমি ঠিক আছি।
আহা বাবাজি, মানুষই ঠিকই কইছে, সেই কখন ঢাকা থেকে আইসেনি মোটর সাইকেলে, স্নান কইরা নেন, খাওয়া দাওয়া করিয়া নেন, তারপর বাড়িটা খুঁজে দেখা মনে পারে।
আচ্ছা ঠিক আছে।
পুরনো জমিদার বাড়িতে কেমন যেন একটা ধূপের পুরনো গন্ধ। অনেক পুরনো হলেও বাড়িটার যে বেশ যত্ন নেওয়া হয় সেটা বোঝা যায়। দোতলা ডান দিকের শেষের বারান্দার পাশের ঘরটায় মহেন্দ্রপাল নিয়ে গেল লাবিবকে। ঘরটার দরজা খোলার সাথে সাথে মনে হল রবি ঠাকুরের কোনো এক ছোট গল্পের দৃশ্যপটে কোথাও সে ঢুকে পড়েছে। ছবির মতো সে পুরনো দিনের খাট, পাশে ছোট টেবিল, দেয়ালে লাগোয়া ড্রেসিং টেবিল, কাঠের আলমারি, সব কিছু পড়িয়ে পাঠি। লাবিবের মনে হল তার ট্রিপ প্ল্যানটা মনে হয় যতটা ভেবেছিল তার চেয়েও বেশি এক্সাইটেড হতে যাচ্ছে।
কে?
আমি।
ও আপনি, আসুন আসুন।
এই টয়লেটটা দিতে এসেছিলাম, স্নানঘরে জল আছে, আপনি স্নান সেরে নিন, নিচে চার নাস্তা নিয়ে বাবা অপেক্ষা করছে।
এসবের আবার কি দরকার ছিল, এমনিতেই যথেষ্ট করেছেন।
এ আর এমন কি, এ বাড়িতে এমন কেউ আসে না, আমরা দুজন মানুষ কেবল, আর যা খায় তাই তো দিচ্ছি আপনাকে।
বুঝলাম। আচ্ছা, অত বড় বাড়িতে একা থাকতে আপনার ভয় লাগে না?
না, ভয় লাগবে কেন, বরং আমার একা থাকতেই ভালো লাগে।
কেন?
কিছু না, এমনি, আপনি আসুন, আমরা নিচে আছি।
আসেন আসেন, স্নান করছেন, এখন নিশ্চয় অনেক বেশি ভালো লাগতেছে।
হ্যাঁ একদম ঠিক বলেছেন। আচ্ছা এই বাড়িটা ঠিক কত পুরনো?
তা 200 বছরের পুরান্ত হই বই। জমিদার হেমচন্দ্র সেই সময় এই অঞ্চলের দুর্দান্ত প্রতাপশালী জমিদার আছিল। তার স্ত্রীর নাম আছিল মণি মালিকা, তার নামেই পিছনে একটা দিঘি আছে। লোকজনে কইতো অসম্ভব সুন্দর আছিল তিনি। 6 মাসে একবার পরগনার জমিদারদের সভা হইতো এখানে, সকল জমিদাররা তাদের পরিবার নিয়ে আইত এইখানে। লোকে বলা বলি করে সেই সময় জমিদার পুরুষ আর বউ ঠাকুরনরা আইত মণি মালিকা আর তার গয়না দেখতে, বিশেষ কইরা পান্না রুবি আর হীরার তৈরি চন্দ্রের হারটা দেখতে।
চন্দ্রহার দেখতে আসতো?
হ্যাঁ, লোকে এমনও বলে ভরা পূর্ণিমা রাতে সেই চন্দ্রহার আর গয়না পরে মণি মালিকা নাকি দিঘির ভারে খুঁজে বেড়াইত। এই দিঘির জলে দুই ভাই নাকি মণি মালিকা মরিয়া যায়, তার লাশ কখনো খুঁজে পাওয়া যায় নাই। আজ পূর্ণিমা রাইতে নাকি অনেকেই তারে দেখতে পায়, চান্দায় বইরা তার কাছে চলে যায় আর তারপর সেই দিঘির জলে দুই ভাই মরে।
বাহ, বেশ ইন্টারেস্টিং তো। আপনি দেখেছেন নাকি কখনো?
আপনি চাইলে সে আপনাকে দেখা দিতেও পারে।
না মানে শুনে একেবারে সাউথ ইন্ডিয়ান সিনেমার গল্প মনে পড়ে গেল। এক সুন্দরী রানী, তার গহনা পরে ভরা পূর্ণিমায় রাতে দিঘির পারে হাঁটাহাঁটি, একদম হরর মুভির প্লট। আচ্ছা, আপনি ভূত বিশ্বাস করেন?
পৃথিবীতে এমন অনেক কিছুই আছে যার ব্যাখ্যা থাকে না। ব্যাখ্যাতীত ঘটনাগুলো ভূতের কাণ্ড বলে ধরে নিতে পারেন।
আপনি তো মনে হয় এ বিষয়ে অনেক কিছু জানেন।
পড়েছি বইয়ে কলেজের লাইব্রেরিতে।
আহা মনি, কি শুরু করলি ছেলেটার লাগে, খাইতে দে তো আগে। মনি, আপনার নাম মনি?
আমার নাম মানসী, বাবা আদর করে মনি ডাকে। চাটা খেয়ে নিন, সাথে ঝাল পিঠা আশা করি মন্দ লাগবে না।
হা খাইয়া লন, তারপর আপনাদের লইয়া পুরো বাড়িটা ঘুরে দেখাইতেছি।
জমিদার হেমচন্দ্র 17 শতকের শেষের দিকে এই তল্লাটের প্রভাবশালী জমিদার ছিলেন। প্রচুর ধন সম্পদ থাকায় তার অহংকার ছিল প্রচন্ড। মনে করতেন অর্থ দিয়েই পৃথিবীর সবকিছু কেনা যায়। বর্ধমান ঠাকুর বাড়িতে দুর্গা পুজোতে বেড়াতে গিয়ে প্রথম মণিমালিকার সাথে দেখা হয় তার। অসম্ভব রূপবতী মণিমালিকাকে হেমচন্দ্র বিয়ে করার সিদ্ধান্ত নেন। এই বিয়ের কারণ ভালো লাগার চেয়ে বেশি লোক সবাইকে ঈর্ষান্বিত করে। এছাড়াও মণিমালিকার বাবা মা না থাকায় তার বড় কাকু জমিদার রমেন্দ্র ঠাকুর অর্থলোভে মণিমালিকাকে তার চেয়ে 20 বছরের বড় হেমচন্দ্রের সাথে বিয়ে দেয়। বিয়ের কিছুদিনের মধ্যে মণি বুঝতে পারে হেমচন্দ্র তাকে বিয়ে করে এনেছেন নিছক লোক দেখানোর আর শোভা বর্ধনের জন্য। কোনো ভালোবাসা ছিল না সেখানে। তার হাতিশালায় থাকা পরগনার শ্রেষ্ঠ হাতি, বিশাল হেমনগর রাজবাড়ি বা শিকার করা সেরা বাঘের ছাল নিয়ে লোকমুখে যে গল্প হয়, মণিমালিকাও তেমনি এক প্রাণময় বস্তু ছাড়া কিছু নয়। হেমচন্দ্র মণিমালিকাকে প্রচুর শাড়ি আর গহনা দিয়েছিল। মনে করতেন ওতেই মনে খুশি হয়ে যাবে। চন্দ্রবংশের বউ হবার কারণে তিনি পেয়ে যান কাঠের তৈরি গহনা সমেত এক গহনার মস্ত বড় বাক্স, যাতে ছিল পূর্বপুরুষের ঐতিহ্যময় চন্দ্রহার। কিশোরী মণিমালিকার ভালোবাসা তখন হয়ে যায় এই গহনার সাথে। সমস্ত গহনা পরে লালপাড়ের বেনারসিতে সে যখন সাজত, তাকে স্বর্গের দেবীর মতোই লাগত। হেমনগর জমিদার বাড়িতে একবার জমিদারদের বৈঠক বসল। সেখানে এক ইংরেজ লর্ড মণিমালিকার প্রেমে পড়ে যান। বিভিন্ন ছুতোয় তিনি 2-1 বার হেমনগরে আসেন কেবল মণিমালিকার সাথে দেখা করবার জন্য। অবশেষে একদিন হেমচন্দ্রকে প্রস্তাব করেন মণিমালিকাকে তার সাথে, যাতে একদিনের জন্য শিকারে নিয়ে যেতে পারে। এতে মণিমালিকা কিছুতেই রাজি না হয়, ক্ষুব্ধ হন লর্ড। তিনি তখন হেমচন্দ্রকে বলেন সেই দুর্লভ রত্নের চন্দ্রহার আর গহনাগুলো তার চাই ব্রিটিশ রানীর জন্য উপহার হিসেবে, নয়তো তার পরগনার উপর কর আরোপের হার বাড়িয়ে দেয়া হবে। যক্ষের ধন গহনার বাক্স আর চন্দ্রহার মণিমালিকা কিছুতেই দিতে রাজি হয় না। হেমচন্দ্র তখন বর্ধমান ঠাকুর বাড়ি যান মণির কাকামশাইকে আনতে, ওকে বোঝাবার জন্য। এরই মধ্যে এক রাতে লর্ডটা কিছু দলবল সহ হেমনগর রাজবাড়িতে আসেন মণিমালিকা আর তার চন্দ্রহার নেবার জন্য। বিশ্বস্ত তারিণী ঠাকুরনের কাছে খবর পেয়ে মণি তার সমস্ত গহনা পরে বাড়ির পেছনের দিঘিতে ছোট নৌকায় উঠে পড়ে পালাবার জন্য। সে রাতে খুব ঝড় আর বৃষ্টি হয়। নৌকো সমেত মণিমালিকা আর তার গহনা কখনো খুঁজে পাওয়া যায়নি। পরে জানা যায় জমিদার হেমচন্দ্র ফিরে আসার 15 দিন পর একদিন রাতে তিনি চিৎকার করে ওঠেন, আর তার পরের দিন সকালে দিঘির কাছে তার মৃতদেহ পাওয়া যায়। ওদিকে সে ইংরেজ লর্ডের পদ্মা পার হয়ে ওপার যাবার সময় জলে ডুবে অপঘাতে মৃত্যু হয়। আজও হেমনগরের মানুষ পূর্ণিমার হাতে এক নারীর মূর্তি দেখতে পায়। ঝড় বৃষ্টির রাতে দিঘির মাঝে নাকি একটা ডিঙি নৌকাও দেখা যায়, আবছায় যেন কেউ তাতে স্থির হয়ে বসে আছে। বিজলি চমকালে ঝলসে ওঠে একটা হার। বহুকাল ধরে চলে আসা এই মিথ মানুষের মনে অদ্ভুত ধরনের প্রভাব ফেলে। যে হ্যালুসিনেশন অথবা বিজ্ঞানের কাছে ব্যাখ্যাতীত কিছু হয়ে যার জন্ম দেয়, যার নাম ভয়।
আশা করি হাড়ি কেনার আলো দেখতে খুব একটা অসুবিধা হইতেছে না, যদিও ভিতরে বাতি জ্বলতেছে। না না, একদম অসুবিধা হচ্ছে না, হারিকে না আনলেও চলতো আসলে। আচ্ছা, মানুষই আসলো না যে?
রাতের খাওয়ানোর আয়োজন করতেছে, অতিথি আইসে বইলা কথা।
একটু আগে তো নাস্তা করলাম, ওগুলোর আবার কি দরকার ছিল?
ও মা, আর আমরা রাইতে খামু না বুঝি?
ভাই বলেন, বাড়িটা কিন্তু বেশ। আচ্ছা, ওই যে ওটা ওটা বুঝি সেই বিখ্যাত মণিমালিকা দিঘি?
যে ওইখানে সন্ধ্যার পর কেউ যায় না, ঝামেলা আছে।
আপনি কখনো কিছু দেখেছেন?
আমি দেখি, কিন্তু ভয়টার ভাই না।
আরে ওটা কি মনে হচ্ছে যেন দিঘির পাশে কিছু চকচক করছে, ঝলমলে পেছন থেকে সামনে আসছে।
কই, আমি তো কিছু দেখি না।
আমি তো দেখলাম কিছু একটা ছায়ার মতো নড়ছে সেখানে চকচকে কিছু।
ও কিছু না, রাইতে তো আলো ছায় কত কিছুই দেখা যায়। ওমা, মেঘের গুড়গু শোনা যাইতেছে, কি বাতাস ছুটছে, মনে হয় ধরাইব। চলেন চলেন ভেতরে ঘরে যাই, চলেন।
ঠিক আছে ঠিক আছে, চলেন।
কেমন দেখলেন সবকিছু?
এখনো দেখা শেষ হয়নি, এত বিশাল বাড়ি এক ঘন্টায় দেখে শেষ করা কি সম্ভব? আচ্ছা, ঘরের কোনার ওই সিঁড়িটা দিয়ে কি ছাদে যাওয়া যায়?
হ্যাঁ আসুন না, কাছে সিঁড়িটা দিয়ে উঠতে হবে।
আরে এটা তো দেখি একটা ঘর, আয়না, খাট, কাঠের আলমারি, আপনার ঘর বুঝি। আরে আপনার শাড়ির আঁচলে যে কাদা লেগে আছে।
ও কিছু না, এটা চিলেকোঠার ঘর, আমি এখানেই থাকি, ওই দরজাটা খুললেই ছাদ।
বাহ দারুণ তো, আপনার ঘরটা বেশ।
হ্যাঁ এটা মনির ঘর।
আমার এরকম পুরনো বাড়ি খুব ভালো লাগে, মনে হয় যেন এর আগেও এসেছি এখানে।
দেজাভু?
ও বাবা, আপনি জানেন দেখছি ব্যাপারটা।
লাইফ আফটার লাইফ, কেট অ্যাটকিনসনের এই বইটার অনুবাদ পড়েছিলাম স্কুলের লাইব্রেরিতে, দেজাভু নিয়ে।
ওয়াও কি সুন্দর আয়না, আর এই বাক্সটা কি দারুণ কারুকাজ করা, পুরো অ্যান্টিক পিস। গুলশানের অ্যান্টিক মার্কেটে এটা দাম হবে অনেক। মাই গুডনেস কি ভারী!
আমার বাক্স কেন ধরলে? এটা শুধু আমার,
আপনারা এই বাড়িতে এসেছেন কত বছর হলো?
মানুষের জন্ম এই বাড়িতেই, জন্মের সময় মালতি আমার স্ত্রী মরে যায়, কলেজ ছেড়ে দিল বছর খানিক হইল, খুব ভালো ছাত্রী আছিল জানেন, এটা সারাদিন একা থাকে, মাঝে মাঝে খারাপ লাগে, মাঝে মাঝে একা একা কি যেন বিড় বিড় করে। চলে মিশে যাই, ঝড় বৃষ্টি যাইতে কখন আবার বাকি চলে যায়।
মেডিকেল ফাইনাল ইয়ার পর্যন্ত পড়ার সময় লাবিবের যে সাবজেক্টের উপর সবচেয়ে বেশি আকর্ষণ ছিল সেটা হচ্ছে হিউম্যান সাইকোলজি। মানুষের মন বড় অদ্ভুত, সবচেয়ে বড় বিষয় সাবকনশিয়াস মাইন্ড এবং আনকনশিয়াস মাইন্ড, যার উপর আমাদের কনশিয়াস মাইন্ডের কোনো নিয়ন্ত্রণ নেই। মনোবিজ্ঞানের এক প্রচলিত উক্তি, ইয়োর কনশিয়াস মাইন্ড ডোন্ট নো হোয়াট ইয়োর আনকনশিয়াস মাইন্ড মিন। মানুষের সম্পূর্ণ বিপরীত এই রূপ লাবিবকে খুব অবাক করেছে। এটা কি তবে মানুষের আনকনশিয়াস মাইন্ডের কোনো রূপ ছিল যা সম্পর্কে মানুষের কনশিয়াস মাইন্ড কিছুই জানে না, নাকি মানুষের কনশিয়াস মাইন্ড তার সাবকনশিয়াস মাইন্ডের সংকেত বুঝে এটা করেছে? কেমন একটা সাইকো থ্রিলার মুভির প্লট দেখতে পাচ্ছে লাবিব চোখের সামনে।
বহুদিন পর বাড়ির খাবার খেলাম জানেন, আপনি কিন্তু দারুণ রাঁধেন, এই টক আর ডালটা এমন কিছু আগে কখনো খাইনি আমি।
ওটা টমেটোর মিষ্টি টক আর উচ্ছের ডাল।
কার কাছ থেকে শিখেছেন এমন রান্না? কিছু বললেন?
এই বাড়ির ধার পোষা দিতে পাশের গ্রামের বিধবা অমলা আসে, ওর সাথে ওর খুব ভাব, ওর কাছ থেকেই শিখছে, বড় ভালো মাইয়া।
আচ্ছা আচ্ছা, আমার খাওয়া শেষ। ওরে বাবা, এটা আবার কি পায়েস?
ছানার পায়েস।
কি বলে যে আপনাকে ধন্যবাদ দিব, পুরো বাংলা খাবারের ভুঁড়ি ধোচ হয়ে গেল আজকে।
আপনি হাত ধুয়ে নিন, আমি উপরের ঘরে মশারি দিয়ে আসছি, রাতে যাতে আরামে ঘুমাতে পারেন।
গল্পের প্রথম পর্ব শেষ হলো, আর প্রথম পর্বে আমরা দেখেছি যে লাবি ঢাকা মেডিকেল কলেজের ফাইনাল ইয়ারে পড়ে, পরীক্ষার আগে লম্বা ছুটিতে সে তো অ্যাডভেঞ্চারে যেতে চায়। সে অ্যাডভেঞ্চারের জায়গাও তো ঠিক করা আছে, টাঙ্গাইলের খুব ভেতরে গ্রামে হেমনগর বলে একটি জায়গা, সেখানকার একটা জমিদার বাড়ির সাথে থাকে। কারণ অনেক কিছু শুনেছিল সে জমিদার বাড়ির সম্পর্কে, এবং জমিদার বাড়িতে যাবার পর ঢোকার সময় একেবারে সন্ধ্যার সময় তুলসীতলায় সন্ধ্যা প্রদীপ জ্বালাতে দেখে অপূর্ব এক সুন্দরী মেয়েকে, যাকে দেখি যেটাকে বলেন না ওটা কি ফার্স্ট সাইট, যে প্রথম দেখাতে তার ভালোবাসা হয়ে যাবে এই সঙ্গে। যাই হোক, তারপর কাহিনী আগাতে নিতে অনেক অদ্ভুত ঘটনা, রহস্যজনক ঘটনা আমরা শুনতে পেয়েছি ইতিমধ্যে সেই রাজবাড়িতে। আজকে আমাদের গল্প সেই হেমনগরের জমিদার বাড়ি নিয়ে, এবং তার সঙ্গে আরো কিছু আছে এই সুন্দরী সম্পর্কে এবং সেই জমিদার বাড়ির ইতিহাস। একটু একটু করে সব শুনবো, চলে যাবো এখন দ্বিতীয় পর্বে, তারপরে আবার ফিরবো। সে পর্যন্ত সঙ্গে থাকবে শ্যামিন, আছি আপনার সাথে কুয়াশায়।
কি বৃষ্টি হচ্ছে বাইরে, তার সাথে মেঘের গুড়ুর, মানুষই মেয়েটা এত অদ্ভুত সুন্দর কেন, ঠিক যেন রবি ঠাকুরের উপন্যাসের কোন নায়িকা।
আমি চিনতে পারছো না, আমি মনি।
মানুষ এটা কি আপনি?
আমার চন্দ্রহার নেবার জন্য এসেছিস তো? পাবি না, কিচ্ছু পাবি না, শেষ করে দেব, সব পুড়িয়ে দেব, সব পুড়িয়ে দেব।
শুনুন, কোথায় আছি, দাঁড়ান, ছেলেটা কোথায় যাচ্ছে, মানুষই না কি মনে হচ্ছে?
নারী ছায় মূর্তির পেছন পেছন লাগের দোতলা সিঁড়ি বেয়ে তিনতলা চলে এলো। বিদ্যুতের চমকে যতটুকু দেখা যায় তাতে বোঝা যাচ্ছে কেউ এখানে খুব একটা আসে না। মোবাইলের টর্চটাও জ্বালিয়ে নিল, হঠাৎ করেই যেন ছায়া মূর্তিটা হাওয়ায় মিলিয়ে গেল। তিনতলার শেষে একটা বেশ বড় সিংহ দরজা, একটা মরচে পড়া তালা লাগানো, একটু জোরে টান দিতেই খুলে গেল, এবং ঘুমোট একটা গন্ধ। আচ্ছা, মোবাইল টর্চে লাভে দেখতে লাগলো বিশাল ঘরে মাঝখানটা ফাঁকা, বেশ দূরে পুরোনো আমলের একটা ভারী কাজ করা চেয়ার, পুরো ঘরটা লাল গালিচা দিয়ে মোড়া, একটা দেয়াল জুড়ে বিশাল বড় বড় কিছু পোর্ট্রেট। এটা নিশ্চয়ই হেমচন্দ্রের পূর্বপুরুষদের আর জমিদারদের ছবি। এটা যে জমিদার বাড়ির জলসাঘর ছিল সেটা বিশাল ঝাড়বাতিগুলো দেখেই বোঝা যায়। লাভের জন্য হঠাৎ করে সেতারের মূর্ছনার তবলার বোল শুনতে পেল। হঠাৎ একটা পেন্টিং এ থেকে লাভেদের চোখ চলে গেল, অসম্ভব সুন্দর এক রমণের ছবি, লাল টকটকে শাড়ি, মাথায় চওড়া সিঁদুর, বড় বড় বিশাল কালো চোখ, আর গা ভর্তি গলা, বিশেষ করে গলায় একটা হাড়ের দিক থেকে সে চোখ সরাতে পারলো না, কি যেন ছিল সেখানে। এ কার মুখর ছবি, সে কোথায় দেখেছে এই মুখখানা? লাভেদ একটা ঘোরের মধ্যে যেন কোথায় চলে গেল, মুহূর্তে মনে হলো সবকিছু যেন খোলা হয়ে গেল, যেন অন্য একটা সময় চলে এলো।
মনি দেখো, বিবাহের পর হতে আমি তোমাকে সমস্ত ঐশ্বর্যের মধ্যে রেখেছি, সুখের কোনো কমতি ছিল না।
একেই বলছে সুখ বলে, প্রাসাদ আর প্রাচুর্যই কেবল সুখ দেয়, ওটা মেকি, ওটা সুখ নয়, ভালোবাসা নয়।
এটা তোমার ছেলে মানুষই, ওই হারটা আমায় দিয়ে দাও, আমি তোমাকে নতুন হার গড়ে দেব, আর তোমার যথেষ্ট গহনা আছে মনি, আর তুমি এমনিতেই যথেষ্ট সুন্দর, ওই একটা হার না পড়লে তোমার চাঁদ মুখে এমন কিছু কমতি পড়বে না।
চাঁদ মুখ আমার? এই চাঁদ মুখই তো হলো আমার কাজ। এই চেহারা তো তুমি জাদুঘরে রাখা দামি আসবাবের মতো লোকজনকে দেখিয়ে বেড়াতে, আর তাই তো সে ফিলিংগিরা আমাকে মনে ধরলো, তাই না? লজ্জা করে না তোমার?
মনি, এবার কিন্তু তুমি বাড়াবাড়ি করছো। আমি কিন্তু লর্ডের ওই শর্তে রাজি হইনি। এখন এই হারটা চাইছে, তুমি জানো ওটা না দিলে আমার জমিদার কি বিপদে পড়ে যাবে?
তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমার গহনা আমি কাউকে দেব না, জীবন গেলেও না। ওগুলো আমার, শুধু আমার, শুধু আমার।
এই যে বাবা, শুনতে পাইতেছ আমারে? তো তুমি এইখানে কেন শুয়ে আছো বাবা?
মনি শুনো, এই হার তোমার কাউকে দিতে হবে না। মানুষেরও তো খুঁজতে পাইতেছি না, মাথাটা খুব বেশি ধরেছে।
তুমি তুমি এখানে কিসের জন্য আইছো বাবা? আর
এই ঘরে তালা কি খুললো?
আমি আমি খুলেছি। তুমি ওঠো বাবা, আমি ঘরে পৌঁছাই দিতেছি। আরে মানুষ এটা যে কই গেল এই ঘরের মধ্যে?
চলুন আমার সাথে চলুন, খুঁজে দেখি মানুষই কোথায় আছে।
চলো। মানুষই মানুষই কোথায় তুমি?
মা, মনি কই গেলি মা? আমার
বাড়ির পেছন দিকটা চলুন তো, দিকের দিকটাই।
চলো
বুঝে বুঝে দূর থেকে কি চকচক করছে? একটা মেয়ের মাথায় খুঁজা দেয়া চন্দ্রহার, চন্দ্রহার মানুষই নাকি মণিমালিকা?
মারে তুই কি করতেছস? এগুলো কার? কি হয়েছে তোর?
আমি মণিমালিকা, জলে ডুবে মরেছিলাম এই ফিরিঙ্গির জন্যে। জমিদার হেমচন্দ্র ভালোবাসিনি কখনো। আমার কানে ধন, কানে ধন চন্দ্রহার চেয়ে নিতে চেয়েছে। আমি ছাড়বো না, আমি কাউকে ছাড়বো না।
মানুষ
কি করতো তুই?
ধরে মাথায় যাতে মা কালী রক্ষা করো, রক্ষা করো যাতে।
মানুষই তুমি, তুমি মানুষই ফিরে এসো, কেউ তোমার ছাড় নেবে না।
জলে তোকে ভয়াল ঝড়ের একটা রাত, এতটুকু একটা মেয়ের গায়ে এমন কুশরীর মতো জোর করছে কে? এই মানুষই নয়, এটা অন্য কেউ। বীর্যের চমকে লাভে স্পষ্ট দেখল এত সেই জলচক্রের পেন্টিং এর মেয়েটা, হুবহু মানুষের মতো দেখতে। লাভিনের দম বন্ধ হয়ে আসছে, কাঁপা হাঁটি কি মনে করে সে মানুষের গলার হাতটা চেপে ধরে। এক ঝটকায় মানুষের গলা থেকে হাতটা খুলে ফেলল লাভি, আর সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়লো মানুষ। মহেন্দ্রকে ডেকে তুলে দুজনে মিলে মানুষকে ঘরে নিয়ে যেত।
এইখানে রাখো বাবা। মানুষে কি হইলো মা? আমার মাইয়াদের যে কি হইলো, ভগবান রক্ষা করো।
সব ঠিক হয়ে যাবে, আপনি কাঁদবেন না, শান্ত হন।
মাইয়াদের দাদা দুনিয়াতে আমার কেউ নাই।
আচ্ছা আমাকে একটু বলেন তো,
মানুষে কি আগেও এরকম আচরণ করেছে?
তোমার কাছে কি লোকাম আর বাবা, তোমার কাছে লোকাম না। মাঝে মাঝে রাইতের বেলা মাইয়াডা মাইয়াডা আমার সাদের হাতে বিড়বিড় কইরা নিজে নিজে কথা কয়। তুই একবার দেখছি দিঘির পারে গিয়া কোমর সমান জলে একা একা দাঁড়াইয়া কার লগে জানি কথা কয়। ঝড় বৃষ্টির রাতে মাঝে মাঝে মাইয়াটাকে খুঁজে পাই না। ডাক্তার দেখিয়েছেন কখনো?
না বাবা, আমার ভাই পড়ি কাউরে বলল না। আমার মাইয়াটাকে পাগলা কারোতে দিয়ে দিব, আমার মাইয়াটাকে মায়েরা ফেলব, মালো তৈরি করে মায়েরা ফেলছিল। আমার আমার মাইয়াটার কিছু দিলে আমি জলে দেখবা মরে যাবো বাবা, মরে যাবো।
মালতী, মালতী মানে আপনার স্ত্রী?
এই বাড়িতে আসার পর থেকে আর কি কি জানি গন্ডগোল হইতো বাবা। উনি করতো মানুষের মতো নিজে নিজে কথা কইতো, মাঝে হাত তীরে উদা হইয়া যাইত। এক রাইতে ঘুমের মধ্যে আমার গলাটি বা মাইরাই ধরতে চাইতেছিল। মানুষই মানুষের পেটে আসার পর সব ঠিক হইয়া যায়, মাঝে সমস্যাটা বাইরে যাওয়ায় আমি ডাক্তারের কাছে লইয়া গেলাম। ওইখানেই ছিল মাসখানেক। বাড়িতে আনার সপ্তাহখানি পর যেদিন মানুষের জন্মায় সেদিন মালতী বাড়িতে একা ছিল। বাড়ির মালি এসে খবর দেয় মালতী সিঁড়ি থেকে পড়ে গেছে, ওর খুব ব্যথা হইতেছে। আমি দৌড়িয়ে গেলাম, ততক্ষণে সব শেষ। আমার মাইয়াদের হারাইতে চাই না বাবা।
আপনি শান্ত হন প্লিজ, কারো কিছু হবে না, আমি আপনাকে সাহায্য করব, মানুষে ঠিক হয়ে যাবে। আপনি এক কাজ করুন, আগে শুকনো কাপড় নিয়ে আসুন, ভিজে যাওয়ার জ্বর চলে আসলে মুশকিল। আর এই হারটা আপনার কাছে অন্য কোথাও রাখুন, আর মানুষকে ওর ঘরে না অন্য ঘরে রাখুন। আমি যে ঘরটায় আছি ওখানে গরম নিয়ে যান, দরজাটা আটকে দেব। ভয় পাবেন না, আমার উপর বিশ্বাস রাখুন।
লাভ এট ফার্স্ট সাইট ব্যাপারটা লাভীদের কোনো কালে বিশ্বাস ছিল না। প্রথম দর্শনে কারো প্রেমে পড়া যায় এটা আজ সত্যি মনে হচ্ছে। মানুষের সেই সন্ধ্যেবেলার তুলসী গাছের সামনে দাঁড়িয়ে প্রণাম করা প্রতিচ্ছবি, তার চোখ, তার সৌন্দর্য, সব কিছুই যেন বহুকালের চেনা। এরও বহুকাল আগেও তাকে মোহিত করেছিল। একটা অচেনা অজানা মেয়ে তাকে এমন ভাবে আটকে দেবে কখনো ভাবিনি। মানুষের যে প্রচন্ড একটা ভয়াবহ মানসিক সমস্যা ভুগছে এবং যেটা রীতিমতো ভালনারেবল পর্যায়ে, সেটা তার আচরণে এ বাড়িতে আসার পর থেকে বুঝতে পারছিল। লাগে চিরেকোষের ঘরে গহনের বাক্সটা হাতে নেবার পর অদ্ভুত আচরণ, রহস্যময় ব্যাপারগুলো নিয়ে মানুষের আগ্রহ আর একটু আগে ঘটে যাওয়া ঘটনাগুলো সব মিলে যাচ্ছে। দ্রুত একজন স্যাটিস্টের পরামর্শ দরকার। ঝড়ের গতিতে চিন্তাগুলো মাথায় ঘুরছে। এই মুহূর্তে সাইকোলজি ডিপার্টমেন্টের হেড আজগর আলী স্যারের কথাই মনে পড়তে থাকে। পাগলাবে শহরের কারণে স্টুডেন্টরা তার খুব একটা ধারে কাছে ঘাসে না, প্রায় সে উধাও হয়ে যায়। শোনা যায় অদ্ভুত সব মানুষের সমস্যা সমাধানে ঘুরে বেড়ে। সাইকোলজির দুনিয়ায় অসম্ভব একজন মেধাবী চিকিৎসক তিনি। তার সুনামের জন্য কর্তৃপক্ষ তার এই পাগলাতে ব্যাপারগুলোতে ছাড় দেয়। লাবিবের সাথে তার সম্পর্কটাও বেশ ভালো। হিউম্যান সাইকোলজিতে তার আগ্রহের কারণে স্যারের সাথে তার সক্ষমতাটা বেশ ভালো। স্যারের বেশ কিছু কেসে লাবিব তার সাথে ছিল। সাইকোলজি এবং প্যারাসাইকোলজিতে তার অসাধারণ দখল। মানুষকে সুস্থ করে তুলতে একমাত্র আজগর স্যারই পারবে। রাত তখন দুইটা। এত রাতে স্যারকে কল করবে কিনা ভাবতে ভাবতে কল করেই ফেলল। প্রথমবার স্যার ফোন ধরলেন না, কিন্তু দ্বিতীয় কলেই স্যার ফোন ধরলেন।
আরে লাবিব, এত রাতে তুমি?
সরি স্যার, এত রাতে ফোন করার জন্য। আসলে খুব বড় ধরনের একটা সমস্যায় পড়ে আপনাকে কল করলাম।
আমার কাজটাই তো সমস্যা নিয়ে। এই সমস্যার সমাধান করতে এখন সিরাজগঞ্জ আছি, ভোরে ঢাকার দিকে রওনা দেব।
What a coincidence স্যার, আমি টাঙ্গাইলের হেমনগরে আছি। আপনি যদি কাল একটু আসতে পারতেন যাবার পথে। বিষয়টা বেশ জটিল, আমি জানি অন্যায় আবদার, তারপরেও I need your help স্যার।
It's okay my child, আমার সাথে গাড়ি আছে, ড্রাইভ করে আসতে হার্ডলি 2 ঘন্টা লাগবে। আমি ভোরে রওনা দিচ্ছি। I'll be there within 7.
Thank you so much, sir.
You're welcome.
Good morning, sir. চিন্তে কষ্ট হয়নি তো?
Not at all. গুগল ম্যাপ আজকাল সব সহজ করে দিয়েছে। এই সেই বিখ্যাত হেমনগর রাজবাড়ি। মুভির লোকজন খবর পেলে নির্ঘাত শুট করতে চলে আসবে।
জি স্যার, আসুন।
নমস্কার।
উনি মানুষের বাবা।
সমস্যাটা কি ওনার মেয়ের?
আপনি কি করে জানলেন স্যার?
30 বছরের অভিজ্ঞতা। তা মানুষই কোথায় আছে?
ওপরের ঘরে ঘুমাচ্ছে। আমি রাতে মাইল্ড একটা ঘুমের ওষুধ দিয়েছিলাম, বেশ জ্বর ছিল স্যার রাতে।
ওকে, চলো একবার দেখে আসি।
চলুন স্যার।
মানুষী, ঘুম ভাঙলো মা। এই যে দেখ, ডাক্তার সাহেব আইসেন পরে দেখতে।
বাবা একটু জল দিবে? আমি এ ঘরে কেন?
কিছু না মানুষী, রাতে তোমার শরীর খুব খারাপ ছিল, তাই এই ঘরে নিয়ে আসা।
উনি কে?
উনি আমার স্যার। এদিকে এসেছিলেন, আমাকে এমনি কল দিল, আমি বললাম চলে আসতে।
কেমন আছো মানসী?
ঠিক, ভালো।
তোমার হাতটা একটু দেখি তো। ভয়ের কিছু নেই, ভালো হয়ে যাবে তুমি।
আমার কি হয়েছে বাবা?
কিছু না মানসী, তোমার কিছু হয়নি। স্যার তোমাকে একটু দেখবেন।
মহেন্দ্রবাবু, সম্ভব হলে ওকে এক গ্লাস গরম দুধ খাওয়ার ব্যবস্থা করুন। নবীব, আমার সাথে চলো, একটু কথা ছিল।
মানুষের ঘর থেকে বের হয়ে আসতে গেলে আর লাবিব দোতলার এক কোনায় এসে দাঁড়াল। লাবিবের পর এখানে আসার পর থেকে যা যা ঘটেছে সব বলতে লাগলো। সব শোনার পর আজগুরালি লাবিবকে মানুষের সেই চিলে কোঠার ঘরে নিয়ে যেতে বলল। সিরিজে নামতে নামতে প্রফেসর আজগুরালির মাথায় খেলতে লাগলো সব হিসেব নিকেশ, পারমিউটেশন আর কম্বিনেশন। বহুদিন পর আরেকটা জটিল সমস্যার মুখোমুখি সে। দেখা যাক কে গেছে, যুক্তি নাকি প্যারাসাইকোলজি।
আগের দিনের জমিদারদের বাড়ির নকশাগুলো অসাধারণ হতো, লুকিয়ে থাকার জায়গার অভাব হতো না। হেমনগরের রাজবাড়ি এর অদ্ভুত কারুকার্যের জন্য বিখ্যাত। বেশি সুন্দরের মাঝে লুকিয়ে থাকে অনেক রহস্য। এইটাই কি সেই বাক্স?
জি স্যার, এটাই।
গহনাগুলো মহেন্দ্রবাবুর কাছে?
জি স্যার।
তার মানে লোকে মুখে যা শোনা যায় তা সত্য, মণিমালিকা আর তার গহনার বাক্স ওই দরজার উপরে।
মানুষই বলেছিল ওটা ছাদ স্যার।
চল দেখি। পুরোনো আমলের ছাদ, গত রাতের বৃষ্টিতে ভিজে একটা কাঠ, ভিজে একটা পুরোনো বাড়িতে। আসলে মানুষের মাঝে মাঝে ডেজাভু হয়, জানো নিশ্চয়ই?
জি স্যার, কোনো কোনো জায়গায় গেলে যেন মনে হয় এখানে আগেও একবার এসেছি। বিজ্ঞানে আর কোনো ব্যাখ্যা নেই, কিছু যুক্তি আছে, কিন্তু তারপরেও তা অমীমাংসিতই থেকে যায়।
বিজ্ঞান আরো কিছু ব্যাপারের ব্যাখ্যা জানে না, যেমন রিকার্নেশন বা পুনর্জন্ম। প্রাচীন কিছু ধর্মে বিশ্বাস করা হয় আত্মার কোনো মৃত্যু নেই, তারা দেহ হতে দেহতে স্থানান্তরিত হয়, সে কারণে পুনর্জন্ম হয়। প্যারাসাইকোলজির সৃষ্টি সেখানে।
হয়তো গত রাতের ঘটনার থেকে আমিও তেমনটাই বিশ্বাস করতে শুরু করেছি স্যার।
ছাদের ওই কোনাটায় কি কোনো কার্নিশ আছে?
আমি তো আসিনি স্যার, তাই আমি আসলে ঠিক বলতে পারবো না।
চলো ওদিকটায় যাই।
আরে, এই কার্নিশটা তো বেশ চড়া। ওদিকে বাঁক খাওয়া একটা সিঁড়িও আছে।
চলো সিঁড়িটার দিকে যাই।
যে দ্বিতীয় পর্ব শুনলাম এতক্ষণ গল্প অনেক দূরে এগিয়ে গেছে। আমার মনে হয় আমি কথাটা বলে আমরা সরাসরি চলে যাই শেষ পর্বে, যেখানে রয়েছে গল্পের সব রহস্যের সমাধান। আসুন তাহলে সব রহস্য শেষ করি আজকের শেষ পর্বে। আর আপনি আছেন আমার সঙ্গে রাজ্যের স্বামীর সঙ্গে কুয়াশায়। পার হয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো প্রফেসর আজগর আর লাবিব। একটু পরে মৃদু আলোয় একটা করিডোর দেখতে পেল। মোবাইলের টর্চ জ্বেলে সামনে এগোতে লাগলো দুজন। একে বেঁকে উপরের দিকে যেন যাচ্ছে করিডোরটা। একটা সময় এসে বেশ বড় কাঠের দরজার সামনে এসে দাঁড়ালো। দরজার পুরনো দিনের কাঠের পাল্লা দিয়ে দুজনে মিলে ধরাধরি করে পাল্লাটা খুলে ফেলল। দরজাটা জোরে ধাক্কা দিতে খুলে গেল। রাতের আঁধারে লাবিবদের বুঝতে অসুবিধা হচ্ছিল, কিন্তু এখন দিনের বেলায় আবছাও স্পষ্ট দেখতে পেল। এটা সেই জলসা ঘর, কাল রাতে যে ছায়ামূর্তির পেছন পেছন সে এখানে চলে আসে। তাহলে গত রাত্রে ছায়ামূর্তি কি আর কেউ নয়, সেটা মানুষই ছিল।
লাবিব, খুব অবাক হচ্ছ, তুমি যা ভাবছ ব্যাপারটা তাই। গত রাতে সেই নারীকণ্ঠ আর সেই ছায়ামূর্তি দুটোই মানুষই। এই সেই পেন্টিং গুলো স্যার, এই ছবিটার মেয়েটা দেখতে হুবহু মানুষের মতো, আর তার পাশের ছবিটা দেখো লাবিব, খুব সম্ভবত সেই জমিদার হেমচন্দ্র। তোমার লম্বা দাড়ি গোঁফ আর পরিপাটি করা চুল আছড়ানো থাকলে ওনার মতোই লাগত।
তাহলে কি পুনর্জন্ম? রিইনকারনেশন ইজ রিয়েল।
লাবিব, আগেই বলেছি বিজ্ঞানের ব্যাখ্যার বাইরে থাকে অনেক কিছু। জরুরি কথা বলবো, এবার মনোযোগ দিয়ে শোনো। মানুষই এক ভয়াবহ জটিল মানসিক রোগে আক্রান্ত, যার নাম হচ্ছে ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডার বা DID। একই মানুষের ভেতরে দুটি সত্তার বসবাস, কনশিয়াস অ্যান্ড সাবকনশিয়াস মাইন্ড। মানুষের সাবকনশিয়াস মাইন্ডে যার বসবাস তার নাম হচ্ছে মনিমালিকা। এই রোগটি সে পেয়েছে তার মায়ের কাছ থেকে। এই রোগটা সাধারণত হয় যারা ছোটবেলা থেকে খুব একাকিত্বের মধ্যে থাকে। মানুষের সাবকনশিয়াস মাইন্ডে মায়ের অভাবটা ধীরে ধীরে একটা প্রতিমূর্তি করতে থাকে। লোকে মুখে এই বাড়িটাকে নিয়ে শোনা গল্পগুলো তার সাবকনশিয়াস মাইন্ডের ট্রিগার পয়েন্টে হিট করে। সেই অদৃশ্য মণিমালিকা তখন মানুষের কাছে হয়ে দাঁড়ায় জলজ্যান্ত এক অস্তিত্ব, তার খেলার সাথী, তার মা। কোন এক সময় খেলতে খেলতে মানুষ এই বাক্সটা পেয়ে যায় ইচ্ছিলের কোথার ঘরে। তখন থেকে সে ঘরটায় থাকা শুরু করে। আরো বেশি করে মানুষের মণিমালিকার কাছে তার সত্তা সমর্পণ করতে থাকে, কিন্তু তাতে বাদ সাধে মানুষের কলেজে যাওয়া। স্কুল কলেজের লাইব্রেরিতে বই পড়ে মানুষের প্যারাসাইকোলজির ব্যাখ্যাগুলো জানতে থাকে। সে বুঝতে পারে তার কোনো একটা সমস্যা আছে। মণিমালিকা বলে বাস্তবে হয়তো কারো কোনো অস্তিত্ব নেই। ঠিক তখনই মানুষের সাবকনশিয়াস মাইন্ডের মণিমালিকা তার উপর সম্পূর্ণ ভর করে। মানুষের সেই আচরণ দেখে মহেন্দ্র ভয় পেয়ে যায়। নিজের মেয়েকে হারানোর ভয়ে সে তার কলেজ যা বন্ধ করে দেয়। এতে মানুষই আবার একা হয়ে যায়, তার কনশিয়াস মাইন্ডের উপর পুরো নিয়ন্ত্রণ নিয়ে নেয় তার সাবকনশিয়াস মাইন্ড। মানুষই পরিণত হতে থাকে মণিমালিকাকে। ও বসবাস করতে শুরু করে 200 বছর আগের সেই হেমনগর রাজবাড়িতে। পরিস্থিতি স্থিতিশীল ছিল, কিন্তু আবার ট্রিগার পয়েন্টে চাপ পড়ে যখন তুমি এই রাজবাড়িতে আসো। কাকতালীয় ভাবে তোমার চেহারার সাথে জমিদার হেমচন্দ্রের অদ্ভুত মিল, যাতে মানুষই বিশ্বাসই করে নেয় যে তুমিই হেমচন্দ্র। ও নিজ আগ্রহী তোমাকে ওর ঘরে নিয়ে যায়, আর তুমি সেই গয়নার বাক্সটাই হাতে নিয়ে জাগিয়ে দাও মানুষের ভেতরে ঘুমিয়ে থাকা মণিমালিকাকে। স্যার, ওকে কি কোনোভাবেই মণিমালিকার কাছ থেকে মানুষেতে ফিরিয়ে আনা সম্ভব নয়?
খুব ভালোবেসে ফেলেছো মেয়েটাকে।
যাই হোক, হ্যাঁ সম্ভব, কিন্তু 50-50 চান্স। হয় সাবকনশিয়াস মাইন্ডের মণিমালিকা চিরতরে সেই দিঘির জলে হারিয়ে যাবে আর মানুষে ফিরে আসবে, না হলে মানুষই মণিমালিকায় পরিণত হবে, ওকে ফেরানো অসম্ভব হয়ে যাবে।
যা হয় করুন স্যার, আমি জানি আপনি পারবেন।
দাঁড়াও, একটু বুদ্ধির গড়ায় আগুন দিয়ে নেই।
একটা সাইকোলজিক্যাল ড্রামা করতে হবে যেখানে তোমাকে একটা বিশাল বড় ভূমিকা পালন করতে হবে, কিন্তু ব্যাপারটা বেশ রিস্কি।
বাবা, অনেক বেলা হইল যে
স্যার তো সেই সকালে আইসেন, আসেন না কিছু খাইয়ে নেন। ওই মানুষ এই লুসিয়ার আলুর দম করছে।
সে কি এই অসুস্থ শরীরে এসব কেন?
নিজের থেকে করতে চাইলো, তাই আর আটকে নাই। আবার যদি কাল রাতের মতো শরীর খারাপ করে বোঝই তো বাবা।
আপনার মেয়ে সুস্থ হয়ে যাবে, আপনি চিন্তা করবেন না।
সাদা শাড়ি, লাল পাড়ে, ভেজা চুলে মানুষী, অসম্ভব সুন্দরী মেয়েটাকে দেখে দেবীর মতো লাগে। এই শান্ত মুখখানা দেখলে কে বলবে কত রাতের তার সেই রুদ্র রূপ? উফ, কি ভয়াবহ ছিল সে রূপ! খাবার খেতে খেতে খুব গভীর ভাবে মানুষকে পর্যবেক্ষণ করছিলেন প্রফেসর আজগর আলী, যেন মানুষের মাঝে মণিমালিকাকে খুঁজছিল সে।
খাবার ঠিক ছিল তো?
বহুদিন এমন লুচি আর আলুর দম খাইনি। জাদু আছে তোমার হাতে মণি।
ধন্যবাদ।
আজ রাতে মনে হয় আমরা থাকবো এখানে মহেন্দ্র বাবু।
হ্যাঁ, তা তো ঠিকই, সর্বদলের দিন, কোনো সমাদর তো করতে পারলাম না। আপনারা বিশ্রাম নেন, আমি বাজার থেকে একটু মাছ মাংস নিয়ে আসি।
তার কোনো দরকার নেই, আমি ভেজিটেরিয়ান, মানে মাছ মাংস খাই না। 3 বছর আগে ওপেন হার্ট সার্জারি হবার পর থেকে এগুলো খাওয়া ছেড়ে দিয়েছি। বাড়ির পেছনে সবজি দেখলাম, ওগুলো দিক চলবে।
ঠিক আছে স্যার, আপনারা তাহলে একটু বিশ্রাম নেন।
রাত 8টা বাজে, বাড়ির নিচতলার বৈঠকখানায় একটা গ্র্যান্ডফাদার ক্লক আছে, ঝং ঝং করে 8টার ঘন্টা বাজছে সেখানে। সাথে সাথে বিজলি চমকে উঠল আর ইলেকট্রিসিটিও চলে গেল, আর কিছুক্ষণের মধ্যেই নামল বৃষ্টি। দূর থেকে প্রাসাদটাকে ভুতুড়ে দেখাচ্ছিল। আজ রাতে একটা গল্পের অবসান ঘটবে, প্যারাসাইকোলজির এক জটিল ধাঁধার সমাধান হবে আজ রাতে। লাবিব, মহেন্দ্র আর প্রফেসর আজকাল বসে আছে সেই হল ঘরটার ভেতরে, সব ভালো বন্ধ করে। ঘুটঘুটে অন্ধকারে কেবল প্রফেসর আজগর আলীর ধরানো সিগারেটের শিখা জ্বলছে আর নিচ্ছে। মানুষকে তার চিলেকোঠার ঘরে রাখা হয়েছে, অপেক্ষার পালা শেষ হচ্ছে না। লাবিব যেন নিজেই শুনতে পাচ্ছে নিজের হৃদস্পন্দন।
মানুষ যদি নিজের কোনো ক্ষতি করে ফেলে?
করবে না, নিশ্চিন্ত থাকো।
রক্ষা করো মাতুকা।
কেমন মিষ্টি একটা গন্ধ স্যার, আপনি বলছেন?
তোমার সাবকনশিয়াস মাইন্ড অ্যাক্টিভ হয়ে গেছে দাদি। Be confident, you can do it.
Jomidar Babu, koto kal dhore tomar opekkha korchhilam. Bhalobasha dauni amake kokhono. Amar bhalobashar chandrohar ke kere nite chilcho. Tomake jete hobe amar joler kotole. Joldi esho. তুমি সাথে করে এই ফিরিঙ্গিকে নিয়ে এসছ
মণি। লর্ড না, আমি তোমাকে ফিরে আনতে এসেছে। আমি তোমাকে ভালোবাসি, এখন থেকে চিরদিন বাসবো। আমার কাছে এসো।
না না না, জলে ডুবতে হবে তোকে। মিথ্যে বলছিস তুই, মিথ্যে বলছিস।
দিঘিটা কোন দিকে? মানুষ ওদিকে গেছে
স্যার, ওইদিকে ওইদিকে বৃষ্টিতে সব ঘোড়া দেখাচ্ছে স্যার।
আমার সাথে চলেন, আমি দেখাই দিতেছি। মানসীমা আসছে, দাঁড়া। লাবিব, দেখি ওখানটায় দেখো মানসী।
দেখি যেন বড় বড় ছিল, বাতাসে সঞ্চল শব্দ আর ঝোড়ো বৃষ্টি, আকাশে চঞ্চলতা বৃষ্টি যার ঝলক পড়ছে কোমর সময় পানিতে দাঁড়িয়ে থাকা মণিমালিকারূপী মানুষের মুখে। খোলা চুল, লাল শাড়ি, গলায় সেই চন্দ্রহার আর গা ভর্তি গগন, সর্বগ্রাসী দৃষ্টি সব মিলিয়ে হয়তো এটাই ভয়ঙ্কর সুন্দরের সংজ্ঞা। আজ থেকে 200 বছর আগে এমনই একটা রাত ছিল, ভালোবাসাহীন জীবনের এক অপূর্ব সুন্দরী জমিদার পত্নী আত্মসম্মান বাঁচাতে ঝড় বৃষ্টির রাতে আত্মহত্যা দেয়। সে অপূর্ণ কষ্টকে আজ তাকে ফিরে পাবে তার প্রতিশোধ।
মানসী ফিরে এসো, ওখান থেকে চলে এসো মানসী, আমি আমি আছি, তোমাকে ভালোবাসি আমি।
না 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 মিথ্যা, তুমি ভালোবাসো না আমার, আমার চন্দ্রহার দিতে তুমি এসেছো আমি জানি।
তুমি ভুল জানো মানসী, এই দেখো আমি তোমাকে নিতে এসেছি, মনে মালিকা বলে কেউ নেই, এটা তোমার মনের ভুল মানসী, ফিরে এসো মানসী ফিরে এসো। আমি ভালোবাসবো তোমাকে,
আমি বিশ্বাস করি না।
ওকে ছেড়ে দে মা, ও সত্যি বলছে
ভালোবাসি তোমায় অনেক মানুষে।
সেই ভয়ঙ্কর সময়টাতে যখন লাবিদ প্রায় জ্ঞান হারাচ্ছিল, তখনই হঠাৎ মানুষের ঠিক পেছনে একটা নারী মূর্তি দেখতে পায়। সে যেন ঝটকাটানে লাবিদকে অসম্ভব শক্তিতে ধরে রাখা মানুষের কাছ থেকে উপর তুলে ধরে। মুহূর্তে লাবিদ মানুষের ঠোঁট স্পর্শ করে, ও যেন মনে হয় একটু ভালোবাসার ছোঁয়া পাওয়ার জন্য শতাব্দী ধরে অপেক্ষা করছিল মানুষ। এই স্পর্শের অনুভূতি তার বহু আগেই দেওয়ার কথা ছিল হেমচন্দ্রের হয়ে, তখন যে দিতে পারেনি, আজ লাভের হয়ে দাসে মানুষের দিতে। মালতের মৃত্যু হয়েছিল মানুষের জন্মের সময়, কিন্তু তার অতৃপ্ত আত্মা সবসময় ছিল মানুষের পাশে। অন্তিম সংকটের মুহূর্তে সে এসে দাঁড়ালো তার নারী ছেঁড়া ভাব মানুষের পাশে। সাবকনশিয়াস মাইন্ডের মণিমালিকাকে কেবল মালতী থামাতে পারত, ভালোবাসার শক্তির কাছে পৃথিবীর সব শক্তি পরাজিত হয়। ঘৃণালোক লালসার স্থায়িত্ব খুবই কম।
মানসী তুমি এখন ফিরে এসেছ, তোমার কনশিয়াস মাইন্ডে মণিমালিক আর কখনো ফিরবে না, ওর কোন অস্তিত্ব নেই, তুমি মানসী শুধুই মানসী। এই যে মানসী, আমি এখানে আছি তোমার পাশে, কিছু হয়নি মা, একটু জ্বর হয়েছিল, স্যার ওষুধ দিছে, সব ঠিক হয়ে যাইব, একটু বিশ্রাম নাও মানসী, তোমার হাতে রান্না না খেয়ে কিন্তু রান্না দিচ্ছি না। মানুষে কি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে? হ্যাঁ, হিপনোটাইজ করবার পর ওর সাবকনশিয়াস মাইন্ডের লেভেলের ট্রিগার পয়েন্ট আর নেই, কিন্তু হ্যাঁ ওকে অবজারভেশনের মধ্যে রাখতে হবে, আশা করছি কোনো সমস্যা হবে না।
আমি রাখবো স্যার, আমি মহেন্দ্রবাবুর সাথে কথা বলেছি, এখন থেকে অমরা নামে যে ভদ্রমহিলা রয়েছেন এ বাড়িতে আসেন কাজ করতে, সে থাকবে মানুষের সাথে, ওর কলেজ যাওয়ার ব্যবস্থাটাও করে ফেলেছি স্যার। কিন্তু আমার কিছু প্রশ্ন ছিল, কিছু ব্যাপার আমি এখনো বুঝতে পারিনি।
কিছু রহস্যের সমাধান মনে হয় নাই হলো, কিছু রহস্য অমীমাংসিত থাকলে তেমন তো কোনো ক্ষতি নেই।
কিছু ঘটনা ব্যাখ্যা, সেদিন রাতে লাবিবের ফোন পর কিছুক্ষণ পর ঝিমুনির পর ঘুম আসে আসতে লাগে, তখন সে ঘোরের মধ্যে দেখতে পায় একটা ঘরে বন্দি ছোট্ট একটা মেয়ে ঘরটা জানালার ওপাশে দাঁড়িয়ে কজন মহিলা ইশারায় তাকে যেন বলছে মেয়েটাকে ঘর থেকে উদ্ধার করতে। ঘোরের মধ্যে ঘুমটা ভেঙে যায়। এই ব্যাপারটাকে মনোবিজ্ঞানের ভাষায় টেলিপ্যাথি বলা হয়। স্বপ্নের মাধ্যমে পূর্বাভাস দেয়া বিজ্ঞানের ব্যাখ্যা যেখানে ব্যর্থ, প্রফেসর আজগর আলী হেমনগর পৌঁছবার পথে ঘোরে এক সুন্দরী মহিলার সাথে দেখা, যিনি হেমনগর যাবে বলে তার গাড়িতে লিফট নিয়েছিলেন। হেমনগর রাজবাড়ি আসার একটু আগেই সে নেমে যায়। সেই মহিলাকে তিনি দেখতে পেয়েছিলেন গত রাতে মানুষের দেখে। উনি মালতী, মানুষের মা। এটা সাইকোলজির কোন লেভেলের হ্যালুসিনেশন বলে ব্যাখ্যা করবে তা আজগর আলী জানেনি। লাভের জমিদার হেমচন্দ্রের পুনর্জন্ম যদি সে বিশ্বাস করে নেয় তবে বিজ্ঞানকে ভুল প্রমাণ করা হয়। কিংবা মানুষের মাঝে মণিমালিকাকে সে যে স্পষ্ট দেখতে পেয়েছিল সে কথা সে কখনোই লাভকে বলবে না। তাহলে বিজ্ঞানের পার্থক্যগুলো বলে এক অচেনা জগৎ উন্মোচিত হয়ে যাবে, যার প্রকাশও প্রকৃতি কখনোই চায় না। তাই ব্যাপারগুলো শুধু আজগর আলীর মতো মানুষগুলো দেখতে পায়। সাধারণ মানুষদের কাছে যাদের পরিচয় খামখেয়ালি কিংবা পাগলাতে মানুষ হিসেবে, প্রকৃতির ইচ্ছায় তাই তারা খানিকটা আলাদা। যাদের ব্যাখ্যা যে বিজ্ঞান দেয় তাদের প্যারাসাইকোলজি, মেন্টাল ফেনোমেনা উইচ আর এক্সক্লুডেড ফ্রম অর ইনএক্সপ্লিকেবল বাই অর্থোডক্স সায়েন্টিফিক সাইকোলজি। একটি 12 বছর পর
বাবা দেখো, মা আমাকে এই বইটা পড়তে দিয়েছে।
ওরে বাবা, গল্প করছো?
হ্যাঁ, আমি অর্ধেকটা পড়েও ফেলেছি।
বাহ, বেশ তো, বাঙালি হলে রবি ঠাকুর তো পড়াই লাগবে। তা কেমন লাগছে তোর পড়তে?
একটু কঠিন, কিন্তু বুঝতে পারছি। না বুঝলে মাকে জিজ্ঞেস করছি, বলে দিয়েছে। এখানে একটা গল্প আছে বাবা, মণিহারা, অনেক সুন্দর।
মণিহারা?
হ্যাঁ। আচ্ছা বাবা, আমাকে এমন গহনা বানিয়ে দিবে মায়ের সেই কাঠের বাক্সে যেমন ছিল?
কোন কাঠের বাক্সের কথা বলছিস মা?
ওই যে তোমাদের ঘরে মাসি সকাল থেকে বাক্সটা নিয়ে বসে আছে।
কি বলছিস, চল দেখে আসি। মাসি, তুমি এভাবে বসে আছো কেন? এই বাক্সটা কোথা থেকে এলো?
গতকাল মনসুর চাচা দিয়ে গেল। হিমনগর রাজবাড়িটাতে একটা জাদুঘর আছে, আমার ঘর থেকে ওই বাক্সটা পেয়েছে, উপরে এই চিরকুটটাও ছিল।
প্রিয় মানুষী, আজকে আমি তোমার মাঝে যত দূরে যাও চোখ বুঝলেই আধার নামে, তবু তুমি রাও মানুষই নয়, তার ছায়াতে পারমিতার তলে। ইতি মণিমালিকা।
এতক্ষণ যারা শুনছিলেন আজকের কুয়াশার গল্প, যে গল্পের নাম একদম ঠিক ধরেছেন, চন্দ্রহার, এটাই এই গল্পের উপযুক্ত নাম হওয়া উচিত ছিল এবং আসলে নামটি সেরকমই হয়েছে। এবং আজকের গল্পটি লিখেছেন আপনাদের জন্য নাদিয়া ইসলাম নিতুন, নাট্যাংশ পরিচালনা ছিলেন সাকি ফারজানা এবং সাউন্ডে ছিলেন খন্দকার গালিব। এবং জানিয়ে দিচ্ছি আজকের গল্পের বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন তাদের নাম। মানুষের চরিত্রে অভিনয় করেছেন প্রিয়ন্তী, মহেন্দ্রের চরিত্রে নাফিস, লাভিদের চরিত্রে অভিনয় করেছেন রেহান, প্রফেসর আজগর আলীর চরিত্রে সাইফ অভিনয় করেছেন, মণি মালিকার চরিত্রে অভিনয় করেছেন নিতুল, জমিদার হেমচন্দ্রের চরিত্রে ছিলেন আবিদ, পারমিতার চরিত্রে ছিলেন জেসিয়া এবং মানুষের চরিত্রে অভিনয় করেছেন সাকি। এই ছিল আজকের কুয়াশার গল্পের কলাকুশলীদের নাম। আগামী সপ্তাহে ঠিক একই সময় হাজির হয়ে যাচ্ছি কুয়াশা এক্সপ্রাইজ এবং কুয়াশা নিয়ে। সে পর্যন্ত এবিসির সঙ্গে থাকবেন আর ভালো থাকবেন। শুভরাত্রি সবাইকে।
Exclusively on FusionBD.com.